শুরু হলো বাংলা অনুষ্ঠান এবং শুভেচ্ছা সবাইকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমি সরকার কবির উদ্দিন। বাংলাদেশে ভারতে এখন রবিবার রাত, এখানে ওয়াশিংটনে রবিবার বেলা 11টা। আজ অনুষ্ঠানে মতিউর রহমান চৌধুরীর প্রতিবেদন আছে।
রোহিঙ্গা অংশগ্রহণমূলক নির্বাচন ও নিরাপত্তা সহযোগিতা সহ তিনটি বিষয়ে বাংলাদেশকে বার্তা দিয়ে গেলেন লিসা কার্টিস।
জহুরুল আলমের রিপোর্ট রয়েছে।
সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশিষ্ট শিক্ষাবিদ এবং প্রগতিশীল লেখক অধ্যাপক ডক্টর জাফর ইকবাল শনিবার দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হওয়ার বিষয়টিকে বিচ্ছিন্ন কোন ঘটনা হিসেবে দেখছেন না বিশিষ্টজন এবং সাধারণ মানুষ।
রয়েছে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
কংগ্রেস মুক্ত ভারত গঠনে অগ্রণী ভূমিকা নিয়েছেন উত্তর পূর্বাঞ্চলের মানুষ।
তবে গোড়াতেই রয়েছে রোজকার মতো যথারীতি বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি সুগুপ্তন শ্রীং কুইন। আজ রবিবার ইটালিতে জনগণ ভোট দিচ্ছে, সে দেশে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। সেখানে আজ দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে, ভোটারদের মধ্যে উৎসাহ কম। লাজিও এলাকায় রাজধানী রোম অন্তর্ভুক্ত। অনেক ভোটার যারা ভোট কেন্দ্রে যাচ্ছেন তারা বলছেন প্রতিদ্বন্দ্বীদের ব্যাপারে তারা সন্তুষ্ট নন, যদিও 21টি দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। ভোটাররা নির্বাচনের ফলাফলের প্রেক্ষিতে পরিস্থিতি কি দাঁড়াবে সে বিষয়ে শঙ্কা প্রকাশ করেন। তারা আশঙ্কা করছেন যে নির্বাচনের ফলাফল রাজনৈতিক ও সামাজিক অস্থিতিশীলতা শুরু হতে পারে এবং ইতালিতে বিভাজন সৃষ্টি হবে। আজ ভোটাররা সংসদের সদস্য নির্বাচন করবে। হোয়াইট হাউসের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো রবিবার বলেছেন যে বিদেশ থেকে ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর যে শুল্ক আরোপের কথা বলা হয়েছে ওই তালিকা থেকে কোনো দেশকে বাদ দেওয়ার কথা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চিন্তা করছেন না। নাভারো সিএনএন টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন এ সপ্তাহের শেষে কিংবা আগামী সপ্তাহের গোড়াতে ওই শুল্কের খুঁটিনাটি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সম্পূর্ণ হবে। প্রেসিডেন্ট ট্রাম্প আমদানিকৃত ইস্পাতের ওপর 25% এবং অ্যালুমিনিয়ামের ওপর 10% শুল্ক আরোপের কথা বলেছেন। কোরীয় উপদ্বীপে উত্তেজনা প্রশমন এবং সম্পর্ক কিভাবে উন্নত করা যায় তা নিয়ে আলোচনার জন্য দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জাই ইন উত্তর কোরিয়ায় উচ্চ পর্যায়ের এক প্রতিনিধি দল পাঠাচ্ছেন। রবিবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ব্লু হাউস ওই ঘোষণা করে। মুনের মুখপাত্র ইয়ুন ইয়াং চ্যান সাংবাদিকদের বলেন বিশেষ প্রতিনিধিরা উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য আলোচনার পথ প্রস্তুত করা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। মুনের জাতীয় শীর্ষ উপদেষ্টা চুং ইউ ইয়াং এবং ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস এর প্রধান সু হুনের নেতৃত্বে 10 সদস্যের প্রতিনিধি দল পিয়ংইয়ং সফরে যাবেন। উত্তর কোরিয়ায় দুদিনের সফর শেষে প্রতিনিধি দলটি সফরের অগ্রগতি সম্পর্কে আমেরিকান কর্মকর্তাদেরকে অবহিত করার জন্য যুক্তরাষ্ট্রে যাবে। দুর্বৃত্তের ছুরিকাঘাতে শনিবার আহত বাংলাদেশের বিশিষ্ট শিক্ষাবিদ এবং প্রগতিশীল লেখক অধ্যাপক ডক্টর জাফর ইকবাল বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন। এ বিষয়ে ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
ঢাকা ক্যান্টনমেন্টের সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচ এর কনসালটেন্ট সার্জন মেজর জেনারেল মুন্সি মোহাম্মদ মুজিবুর রহমান রোববার এক প্রেস ব্রিফিংয়ে ডক্টর জাফর ইকবালের বর্তমান শারীরিক অবস্থার এ তথ্য জানিয়ে বলেন তার মাথায় 4টি এবং পিঠে ও বাঁহাতে 1টি করে মোট 6টি আঘাত আছে। তিনি বলেন তাকে আরো কিছুদিন হাসপাতালে থাকতে হবে। শনিবার বিকেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে ঢাকা সিএমএইচ এ স্থানান্তর করা হয়। এদিকে ঢাকায় এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডক্টর জাফর ইকবালের উপর হামলার ঘটনাকে ধর্মীয় উগ্রবাদীদের কাজ বলে আখ্যায়িত করে বলেন অন্যদিকে হামলাকারী ফয়জুর রহমানকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব তাদের হেফাজতে নিয়েছে। জহুর আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
ভারতে এই প্রথম বাঙালি প্রধান এক রাজ্য ত্রিপুরা বিজেপির পক্ষে ভোট দিল। তাতে আনন্দিত বিজেপি ভাবছে এবার পশ্চিমবঙ্গের বাঙালিও হয়তো বিজেপিকে চাইবেন। এ বিষয়ে কলকাতা থেকে গৌতম গুপ্তের রিপোর্ট।
পশ্চিমবঙ্গে 30% মুসলিম ভোটদাতা কি বিজেপিকে গ্রহণ করবেন? সাধারণভাবে পশ্চিমবঙ্গ আর ত্রিপুরায় এই দুই বাঙালি প্রধান রাজ্যের মধ্যে ত্রিপুরা এই প্রথম বিজেপির পক্ষেই ভোট দিল, কিন্তু সিপিএম এর মধ্যেকার আদর্শগত বিরোধও প্রবলতর হয়ে উঠল। দলের প্রাক্তন সম্পাদক প্রকাশ কারাট কংগ্রেসের সঙ্গে জোটে মোটেই রাজি নন, কিন্তু বর্তমান সম্পাদক সীতারাম ইয়েচুরির মত হল জোট ছাড়া বিজেপির মোকাবিলা সম্ভব নয়। কিন্তু তার মুশকিল দলে তিনি বা তার মত সংখ্যাগরিষ্ঠ নয়। ত্রিপুরার ফল এবার হয়তো ইয়েচুরির মতকেই দলের মধ্যে শক্তিশালী করল। পশ্চিমবঙ্গ আর ত্রিপুরায় হারের পর সিপিএম ক্ষমতায় থাকছে কেবলমাত্র কেরলে। সে রাজ্যে আবার 5 বছর অন্তর অন্তর শাসক বদল হয়, এমনই দীর্ঘদিনের প্রথা। তাই সিপিএম এর এখন আক্ষরিক অর্থেই অস্তিত্বের সংকট। গৌতম গুপ্ত, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
উত্তর পূর্ব ভারতের 3 রাজ্যের ভোটের ফলাফল স্পষ্ট ইঙ্গিতই দিচ্ছে যে 2019 সালের লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় ফিরতে চলেছেন। এমনটাই জানালেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। রিপোর্ট পাঠিয়েছেন এর উপর কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়।
তিনি জানিয়েছেন, কংগ্রেস মুক্ত ভারত গঠনে অগ্রণী ভূমিকা নিয়েছেন উত্তর পূর্বাঞ্চলের মানুষ। কংগ্রেস যে প্রান্তিক দল হয়ে গিয়েছে তা স্পষ্ট ইঙ্গিত ভোটের ফলাফলেই উঠে এসেছে। তিনি বলেছেন, ত্রিপুরা ও নাগাল্যান্ডে একটিও আসনে জিততে পারেনি কংগ্রেস, মেঘালয়তেও সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর উন্নয়নমূলক এজেন্ডায় মানুষ আস্থা রেখেছেন। এর থেকেই স্পষ্ট ইঙ্গিত মিলছে যে আগামী লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ক্ষমতা ধরে রাখবে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স NDA জোট। তার দাবি, কংগ্রেসের কোনো উন্নয়নমূলক এজেন্ডা নেই। দীর্ঘদিন ধরে দেশের শাসক হওয়া সত্ত্বেও তারা চরম ব্যর্থ হয়েছে। উল্লেখ করা যেতে পারে, গতকাল 3 রাজ্যের ভোটের ফলাফল বের হওয়াতেই সেখানে দেখা যাচ্ছে ত্রিপুরায় 25 বছরের বাম শাসনকে ক্ষমতাচ্যুত করে ত্রিপুরা দখল করেছে বিজেপি। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
ভারতে রাজ্য নয়, বিগত দিনে গোটা দেশের বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচনের অভিজ্ঞতার পর্যালোচনা রিপোর্ট তুলে ধরে রাজ্যে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে রাজনৈতিক লড়াই চালানোর ক্ষেত্রে এক কথায় কংগ্রেসের সঙ্গে জোট গড়েই ভোটে নামার সওয়াল করছে পশ্চিমবঙ্গ রাজ্য সিপিএম। বিষয়টি নিয়ে কলকাতা থেকে রিপোর্ট পাঠিয়েছেন পরমাশিস ঘোষ রায়।
কংগ্রেসের সঙ্গে নির্বাচনী সখ্যতা রাখার ক্ষেত্রে দলের কেন্দ্রীয় নেতৃত্বের কট্টরপন্থী অংশের প্রবল আপত্তির পরেও তারা পরোক্ষে এই সওয়াল করতে চলেছে রাজ্যের আসন্ন রাজ্য সম্মেলনে। আগামী সোমবার থেকে শুরু হবে রাজ্য সম্মেলন। তার খসড়া রাজনৈতিক দলিলেই কংগ্রেসের সঙ্গে সখ্যতার ইঙ্গিত দেওয়া হয়েছে বলে জানা গেছে। এই দলিলের উপর 4 দিন ধরে চর্চা চলবে। প্রকাশ কারাত, বৃন্দা কারাত, SR পিল্লাইদের মতো শীর্ষস্থানীয় কট্টরপন্থী নেতাদের সামনে এই জোটের পক্ষে উচ্চগ্রামে যাতে সওয়াল চলে সেই ব্যবস্থাও করা হবে বলে জানানো গেছে দলের সূত্রে। জেলার প্রতিনিধিদেরও এই সেই মতো আগাম বার্তা দেওয়া হয়েছে বলে আলিমুদ্দিন সূত্রের খবর। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
সিরিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত বার্তা মাধ্যম এবং মানবাধিকার কর্মীরা বলেছেন, সরকারি সেনারা এবং মিত্র মিলিশিয়া জোট রাজধানী দামেস্কের কাছে বিদ্রোহী নিয়ন্ত্রিত ঘুটার পূর্বাঞ্চলে বেশ কয়েকটি গ্রাম ও শহর দখল করেছে। গত মাসে ব্যাপক অভিযান শুরু হওয়ার পর এবারই সবচাইতে বড় ধরনের অগ্রগতি হল। সিরিয়ার সরকারি বার্তা মাধ্যমে বলা হয় যে সরকারি বাহিনী ও এলাকার পূর্ব প্রান্তে অন্তত 6টি গ্রাম ও শহর দখল করে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, বিদ্রোহী গ্রুপগুলো রবিবার পাল্টা আক্রমণ শুরু করে এবং কয়েকটি আক্রমণ অভিযানে তারা সরকারি সেনাদের অবস্থানের পেছনে যোদ্ধাদের মোতায়েন করে। তারা আরও বলেছে, লড়াই অব্যাহত রয়েছে এবং বিদ্রোহীরা অন্তত 1টি শহরের নিয়ন্ত্রণ পুনরায় গ্রহণ করেছে। এ সপ্তাহে পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর যে শুল্ক আরোপের কথা এবং বাণিজ্য যুদ্ধ শুরুর সম্ভাবনার হুমকি দেখা দিয়েছে, চীন সহ বিভিন্ন দেশ সে বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। চীনের এক শীর্ষ কূটনীতিক বলেছেন যে বেজিং ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ চায় না, তবে প্রয়োজন হলে তারা তাদের স্বার্থ রক্ষা করবে। বিশ্ব সংবাদ আপাতত শেষ হলো।
ভয়েস অফ আমেরিকার এ বাংলা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে 1575 কিলোহার্টসে। শুরু হচ্ছে এখন আন্তর্জাতিক প্রসঙ্গ। প্রথমেই আমরা কথা বলব যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশের মধ্যেকার বাণিজ্য সম্পর্ক নিয়ে। আপনারা বিশ্ব সংবাদে একটু আগেই শুনলেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন শনিবার সকালে এক টুইট বার্তায় যে $800 বিলিয়ন বাৎসরিক ট্রেড ইমব্যালেন্স রয়েছে এবং এটার কারণ হিসেবে তিনি বলেছেন ভেরি স্টুপিড ট্রেড ডিলস, মানে একেবারেই বোকার মতন কিছু বাণিজ্য নীতি এবং নীতিমালা অনুসরণ করার জন্য এটা হয়েছে। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন নিউ ইয়র্ক থেকে বিশিষ্ট অর্থনীতিবিদ, অর্থনীতি বিষয়ক গ্রন্থকার ডক্টর শওকত আলী। ডক্টর শওকত আলী অধ্যাপনা করেন, প্রফেসর ডক্টর শওকত আলীর সঙ্গে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক ভয়েস অফ আমেরিকার। তো ডক্টর শওকত আলী, আপনার সঙ্গে আমরা জানতে চাইব আপনার কাছ থেকে এই যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইস্পাতের উপর এবং অ্যালুমিনিয়ামের উপর যে শুল্ক আরোপের কথা বলেছেন, তো এই অ্যালুমিনিয়াম এবং ইস্পাত যুক্তরাষ্ট্রের কোন শিল্পে ব্যবহৃত হয় বিশেষ করে?
ধন্যবাদ। এখানে যুক্তরাষ্ট্রের বিশেষ করে বিল্ডিং ম্যাটেরিয়ালস, আপনার ফ্ল্যাট শিট যেগুলো, সেগুলো আপনার জাহাজ তৈরি, রেললাইন, হাউস হোল্ড অল প্রোডাক্টস, অ্যালুমিনিয়াম তো লাগবেই, আপনার কাঁটা চামচ থেকে শুরু করে ফোর্ক থেকে শুরু করে আজকাল মডার্ন যে রেফ্রিজারেটর তৈরি হচ্ছে সেখানেও স্টেনলেস স্টিল ব্যবহার করা হচ্ছে, অফকোর্স আপনার ট্র্যাক্টর, ট্রাক, রেললাইন, গাড়ি, বাড়ি তৈরি থেকে শুরু করে এগুলোতে তো আপনার স্টিল এগুলো ব্যবহার করা হচ্ছেই, বিশেষ করে শিপ বিল্ডিং ম্যাটেরিয়ালস গুলো তো সেখানে ব্যবহার করা হবে। হাউস হোল্ড প্রোডাক্টেও আপনার এর দারুণ ব্যবহার রয়েছে, বিশেষ করে আপনার অ্যালুমিনিয়াম। তো আপনি লক্ষ্য রেখেছেন যে সেখানে 25% স্টিলের পরে আপনার ট্যারিফ বা ট্যাক্স আরোপ করা হয়েছে এবং 10% করা হয়েছে আপনার অ্যালুমিনিয়ামের পরে। এই দুটো গুরুত্বপূর্ণ ম্যাটেরিয়ালস কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের কাজে লাগে। আমরা যদি ইতিহাসকে লক্ষ্য রাখি তাহলে সভ্যতার কন্ট্রিবিউশন হিসেবে যখন থেকে স্টিল বা আয়রন ওর তৈরি হয়েছে বা অ্যালুমিনিয়াম পাওয়া গেছে খনিজ সম্পদ হিসেবে, তখন থেকে কিন্তু আমাদের সভ্যতার একটা বিকাশ হয়েছে এবং এর অর্থনৈতিক তাৎপর্য অত্যন্ত সিগনিফিকেন্ট অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটাতে আপনার ট্যাক্স ইম্পোজ করেছেন অ্যাক্রস দি বোর্ড, অর্থাৎ অ্যারাউন্ড দি ওয়ার্ল্ড। এখানে যে প্রসঙ্গটা এসেছে যে চীন সহ সারা দুনিয়ায় এর প্রতিক্রিয়া হয়েছে, এটা স্বাভাবিক হবে, যেটাকে আমরা অলরেডি বলছি ট্রেড ওয়ার, এটা আমরা অতীতও লক্ষ্য করেছি। প্রেসিডেন্ট রেগান 1980 দিকে এই ধরনের একটা থ্রেট দিয়েছিলেন স্পেসিফিক্যালি জাপান এবং কোরিয়ার বিরুদ্ধে। তার ফলশ্রুতিতে হয়েছে কি, এই ট্যারিফকে অ্যাভয়েড করার জন্য ওরা সরাসরি টয়োটা, হন্ডা অ্যান্ড হান্ডাই কার গুলো তৈরি করছে এখানে, করে এখানকার লোকাল যে প্রোটেকশন যেটা দিয়েছিলেন বিশেষ করে জিএম বা ফোর্ডের গাড়িকে, তারা কিন্তু কম্পিটিশনের মাধ্যমে তাদেরকে ডাউন গ্রেড করে দিয়েছে। এবং আপনি জানেন 2007 সালে এই কোম্পানিগুলো সবার আগে ব্যাংক্রাপ্ট হয়ে গেছে, কিন্তু টয়োটা, হান্ডা বা হন্ডাই কারগুলোর কোনো ক্ষতি হয়নি। সুতরাং এই পলিসিটা যেটা গ্রহণ করেছে, এখানে কনজিউমারদের স্বার্থ রক্ষার তেমন কোনো সুযোগ নাই। এখানে যদি সুযোগ কারোর থাকে তাহলে যারা ম্যানুফ্যাকচারার তাদের একটা গ্রুপের হয়তো লবিং এর মাধ্যমে তারা এই সুযোগটা আদায় করেছে, কিন্তু অ্যাক্রস দি ওয়ার্ল্ড আমি একটা এক্সাম্পল আপনাকে দিতে পারি। যেমন মনে করুন কানাডার সাথে, কানাডার 16% আপনার মোট চাহিদার যে স্টিলটা তারা সাপ্লাই করে যুক্তরাষ্ট্রে এবং প্রায় 43% অ্যালুমিনিয়াম সাপ্লাই করে যুক্তরাষ্ট্রে।
এবং এই বলা হচ্ছে যে এই দুটো উপাদানেরই সবচেয়ে বড় বৈদেশিক সোর্স হচ্ছে ক্যানাডা, অ্যালুমিনিয়াম এবং স্টিল দুটোরই।
রাখার দরকার যেটা আলোচনায় আদৌ আসেনি, ক্যানাডা, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রের সাথে একটা স্পেশাল ট্রেড এগ্রিমেন্ট আছে যেটাকে বলা হয় ন্যাপথা, নর্থ আমেরিকান ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশন। এটা করেছিলেন প্রেসিডেন্ট ক্লিনটন, ইউরোপ যে ইউরো ইউনিয়ন যেটা করল, ইউরোপিয়ান ইউনিয়নের কাউন্টার মার্কেট হিসেবে ইউরো যখন চালু হয় তখন প্রেসিডেন্ট ক্লিনটন অত্যন্ত গভীর চিন্তার ফলশ্রুতি ছিল এটা। বহু ইকোনমিস্টরা এই সাজেশন করাতে একটা বিশাল মার্কেট তৈরি হয়। এখন ওয়ার্ল্ড ট্রেড WTO যেটা আমরা বলি সেটা তো এগ্রিমেন্ট আছে, গ্লোবালাইজেশন এগ্রিমেন্ট আছে, এটার পরেও কিন্তু একটা স্পেশাল এগ্রিমেন্ট রয়েছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা। কানাডা এই সুযোগ নিয়েই এটা এই দেশে যে কথাটা আপনি বললেন যে 43% আপনার অ্যালুমিনিয়াম এবং 16% যে বিগ পার্টনার ইন জেনারেল, অফকোর্স কানাডা হচ্ছে সেকেন্ড লার্জেস্ট ট্রেডিং পার্টনার যুক্তরাষ্ট্রের, এটা নাথিং রং, এটা কুরাইছে এবং ইউজ ইট, এটা বেনিফিশিয়াল ইউনাইটেড স্টেটস ইকোনমিক জোন।
জি ডক্টর সাজ্জাদ আলী, আমাদের কাছে কিছু তথ্য রয়েছে, যেমন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জাঁ ক্লদ জাঙ্কার তিনি বলেছেন যে অনেকেই এটাকে ট্রেড ওয়ার বলছে কিন্তু আমি ট্রেড ওয়ার কথাটা পছন্দ করি না, কিন্তু সেই একই সঙ্গে তিনি আবার বলেছেন যে যুক্তরাষ্ট্র এই যে স্টিলের ওপর, এই যে অ্যালুমিনিয়ামের ওপর যে শুল্ক আরোপের কথা বলছে, তাহলে আমরাও বারবান হুইস্কির ওপর, ব্লু জিন্সের ওপর, হার্লে ডেভিডসন মোটরসাইকেলের ওপরে আমরা তাহলে শুল্ক আরোপ করব। এবং এর প্রত্যুত্তরে ডোনাল্ড ট্রাম্প আবার বলেছেন যে যুক্তরাষ্ট্র যে যে সমস্ত গাড়ি, মোটর গাড়ি, অটোমোবিল আমদানি হয় ইউরোপ থেকে, তাতে যুক্তরাষ্ট্র আরোপ করে 2.5% শুল্ক। অথচ যুক্তরাষ্ট্র ইউরোপের যে সমস্ত জিনিস যায়, যুক্তরাষ্ট্রের যে সমস্ত মোটর গাড়ি ইউরোপে যায় তার উপরে ইউরোপ 10% শুল্ক আরোপ করে।
ইউরোপে যায় তার উপরে তারা ট্যাক্স অ্যাক্রস দি বোর্ড তারা এটা করবে। আর আজকে লেটেস্ট যেটা হলো, চায়না বলেছে যে তারা কিন্তু অনলি 2% স্টিল এক্সপোর্ট করে ইউনাইটেড স্টেটস এ, সুতরাং এটাতে মারাত্মক ক্ষতি তাদের হবে তা না। তবে তারা এটা বলেছে যে আমরা যে এভিয়েশন শিল্প যেটা আছে, এয়ার ইন্ডাস্ট্রির পরে আমরা ট্যারিফ আরোপ করার চিন্তা করছি, তো তাতে পরিষ্কার এটা ধরা পড়লো যে আপনার তারা আরো অনেকগুলো রুটই কিন্তু বেরিয়ে আসছে, যেটা আপনি ইউরোপিয়ান বলছেন না, ইউরোপিয়ান ইউনিয়ন বলছে না যেটা ট্রেড ওয়ার, তারা কিন্তু প্রকারান্তরে ট্রেড ওয়ারের ভিতরে অলরেডি চলে গেছে বিকজ ইউনাইটেড স্টেটস একটা গেল। দ্বিতীয় কথা, আপনার এখানে মারাত্মক এক ওয়ার্ল্ড ট্রেড WTO যেটা বলি, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন যেটা, তাদের কিন্তু একটা ভালো রোল এখানে রয়ে গেছে। তার কারণ হলো আপনার 2002 প্রেসিডেন্ট বুশ একবার এই ধরনের চিন্তা ভাবনা করেছিলেন, সাথে সাথে $2 billion আপনার করেছিল আপনার ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন তাদেরকে পেনাল্টি ইম্পোজ করে, তখন এরা ব্যাকডাউন করে। সুতরাং ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনেও কিন্তু তারা তার যে হচ্ছে ডাইরেক্টর এটা অলরেডি বলেছে যে এখানে আমাদের একটা ভূমিকা আছে, যেটা আমরা এটা দেখবো যে এটা কি করা যায়, সুতরাং ক্ষেত্রটা কিন্তু রয়ে গেছে। হাউবার আমি যতদূর খবর পেয়েছি, এমনও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চিন্তা করছেন যে যদি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন WTO বডি যে তারা আমাদের যদি কোনো বাধা সৃষ্টি করে তাহলে আমরা ওই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন থেকে সরে আসবো, তো তাহলে তার যে পলিসি যেটা পলিসি যেটা আমরা বলে আসছি যে এন্টায় বিজনেস প্রো গ্রোথ যে পলিসির কথা বলছে, কিন্তু এন্টাই বিজনেস পলিসির কারণে কিন্তু এটা যুক্তরাষ্ট্রের GDP গ্রোথ রেটে এটা এফেক্ট করবে এবং দেখা গেল হয়তো ইভেন্টুয়ালি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন থেকে সরে আসলো। তা যদি হয় তাহলে আপনার মারাত্মক আকারে আপনার সমস্ত অ্যাক্রস দি বোর্ড আপনার এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকার দেশগুলো থেকেও কিন্তু আপনার এর বিরূপ প্রতিক্রিয়া শুরু হয়ে যাবে, কারণ অধিকাংশ দেশই, প্রায় 200 আপনার ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের মেম্বার। সুতরাং আমার মনে হচ্ছে যে এই পলিসি অ্যাকচুয়ালি যুক্তরাষ্ট্রের কনজিউমার, বিশেষ করে হয়তোবা ম্যানুফ্যাকচারার যারা আছে একটা গ্রুপ করে এই সুবিধাটা আদায় করেছে, এবং সব থেকে হলো যে এর পিছনে কোনো ইকোনমিস্ট ইনপুট কিন্তু নাই। আমরা এ পর্যন্ত কোনো ট্রেড রিপোর্ট বা ট্রেড রিসার্চ রিপোর্ট দেখিনি যে এতে কি পরিমাণ লাভ হবে। আপনার জিনিসপত্র দাম বাড়বে, ডোমেস্টিক প্রোডাক্ট গুলোর দাম বাড়বে, এবং যে ইন্ডাস্ট্রি গুলোকে প্রোটেকশন দেওয়া হচ্ছে ফরেন কম্পিটিশন থেকে, তারা ইচ্ছে করলে যে কোনো সময় দাম তারা তাদের ইচ্ছা মতো বাড়াতে পারবে। তো ফলে এটাতে কোনো সুবিধা কনজিউমারদের তেমন কিছু নাই কিন্তু।
জি ডক্টর শওকত আলী, আপনি যেমনটি কিনা বললেন যে এতে করে জিডিপি গ্রোথ রেট বাড়বে, শুধু জিডিপি না কর্মসংস্থানের উপর এর প্রভাব পড়বে, ওয়াল স্ট্রিটে এর প্রভাব পড়বে, সারা বিশ্বের অর্থনীতি ভারসাম্যের ওপর এর প্রভাব পড়বে, চলমান এ প্রক্রিয়া, চলমান এই পরিস্থিতি যেটাকে ট্রেড ওয়ার বলে অভিহিত করা হচ্ছে, এটা এখন কোন দিকে যাবে, কতদূর পর্যন্ত আমাদের যুক্তরাষ্ট্রের স্বার্থ এতে করে রক্ষিত হবে, আমাদের শ্রম বাজার কতখালি সুরক্ষিত হবে, এগুলো আমরা দেখব এবং সেই মতো আমরা আমাদের শ্রোতাদেরকে অবহিত করব। ডক্টর শওকত আলী, আপনি আমাদের সঙ্গে যোগ দিলেন, আমাদের সঙ্গে কথা বললেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
জি থ্যাংক ইউ।
এখন প্রসঙ্গান্তর, আমরা এখন চলে যাচ্ছি আমাদের ঢাকা সংবাদদাতাদের রিপোর্টে। আমরা জানি যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা লিসা কার্টিস ঢাকা সফরে গিয়েছিলেন রোহিঙ্গা অংশগ্রহণমূলক নির্বাচন এবং নিরাপত্তা সহযোগিতা সহ তিনটি বিষয়ে বাংলাদেশকে বার্তা দিয়ে এসেছেন লিসা কার্টিস। ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টা লিসা কার্টিস তিন দিনের সফরে ঢাকা গিয়েছিলেন শুক্রবার, সফর শেষ করে রোববার তিনি ঢাকা ত্যাগ করেছেন। এরই ওপর রিপোর্ট পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
রোহিঙ্গা অংশগ্রহণমূলক নির্বাচন ও নিরাপত্তা সহযোগিতা সহ তিনটি বিষয়ে বাংলাদেশকে বার্তা দিয়ে গেলেন লিসা কার্টিস। ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টা লিসা তিন দিনের এক সফরে ঢাকা এসেছিলেন শুক্রবার, সফর শেষ করে রোববার ঢাকা ছেড়েছেন। অত্যন্ত ব্যস্ত সময় কাটান তিনি, রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে স্পষ্ট করে বলেন, ট্রাম্প প্রশাসন বরাবরই রোহিঙ্গাদের প্রতি সহানুভূতিশীল, আমরা রোহিঙ্গাদের সমস্যা জানি, কি অবর্ণনীয় কষ্টের মধ্যে তারা আছে, এটা আর বলার অপেক্ষা রাখে না। ওরা দেশে ফিরতে চায়, কিন্তু কিভাবে, নিরাপত্তা ছাড়া কিভাবে ফিরবে, সম্মানের বিষয়টিও দেখতে হবে। প্রশংসা করলেন বাংলাদেশের, বললেন বাংলাদেশ যেভাবে এগিয়ে এসেছে তা নজিরবিহীন, রোহিঙ্গাদের পাশে থাকবে যুক্তরাষ্ট্র, এটাও বললেন ঢাকার কর্মকর্তাদের। বাংলাদেশের আসন্ন সাধারণ নির্বাচনে সব দলের অংশগ্রহণের তাগিদ দিলেন। রোববার অনুষ্ঠিত পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে এ বিষয়টি খোলাখুলিভাবে উত্থাপন করেন, বলেন যুক্তরাষ্ট্র সবার অংশগ্রহণে নির্বাচন চায়। শনিবার রাতের দিকে দুদেশের মধ্যে যে আনুষ্ঠানিক বৈঠক হয় সেখানেও লিসা কার্টিস যুক্তরাষ্ট্র সরকারের মনোভাব তুলে ধরেন, বলেন যুক্তরাষ্ট্র সন্ত্রাসমুক্ত একটা নির্বাচন দেখতে চায়, যে নির্বাচনে সবার অংশগ্রহণ থাকবে, দেশের প্রয়োজনে এটা নিশ্চিত করতে হবে। ধারণা করা গিয়েছিল প্রধানমন্ত্রীর সঙ্গে লিসার দেখা হবে, কিন্তু সেটা হয়নি, বরং লিসা যখন ঢাকায় তখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা করেন, বলেন আয়নায় নিজের চেহারা দেখুন, অযথা আমাদেরকে উপদেশ দিতে আসবেন না। তিন দিন আগে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ মার্কিন রাষ্ট্রদূতকে বিএনপি সহ সব দলকে নির্বাচনে আনার জন্য যুক্তরাষ্ট্রের ভূমিকা কামনা করেন। রোববার দুপুরে লিসা কার্টিস প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকীর সঙ্গে একান্ত বৈঠকে মিলিত হন, সেখানে নিরাপত্তা সহযোগিতার বিষয়টি প্রাধান্য পায়। ওদিকে ঢাকা ছাড়ার আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বাসায় লিসা এক বৈঠকে মিলিত হন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট শুনলেন। এবার জহুরুল আলমের একটি রিপোর্ট। জহুরুল আলমের রিপোর্ট আপনারা ইতিমধ্যে বিশ্ব সংবাদে শেগুফতা নাসরিনের কাছ থেকে শুনেছেন। তো ওই রিপোর্টে বলা হয়েছিল যে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শনিবারে আহত বিশিষ্ট শিক্ষাবিদ এবং প্রগতিশীল লেখক অধ্যাপক ডক্টর জাফর ইকবাল বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন, শেগুফতা নাসরিন কুইন এটাই শুনিয়েছেন আপনাদেরকে। তো এই বিষয়টি সম্পর্কেই বিদগ্ধজনের এবং আরও বিশেষ করে আম জনতার বাংলাদেশের তাদের প্রতিক্রিয়া সহ আরেকটি রিপোর্ট পাঠিয়েছেন জহুরুল আলম, আসুন শোনা যাক।
ভয়েস অফ আমেরিকাকে দেয়া প্রতিক্রিয়ায় তারা এই ঘটনাকে মুক্ত চিন্তার উপর আঘাত হিসেবে বর্ণনা করে বলেছেন, বিচারহীনতার কারণেই হামলাকারীরা এ ধরনের ঘটনা ঘটানোর সাহস পাচ্ছে। গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার এ প্রসঙ্গে বলেন,
আপনি জানেন যে আজকে গতকাল যে ঘটনাটি ঘটেছে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, অধ্যাপক জাফর ইকবালের উপর যে হামলাটি হয়েছে ইতিপূর্বেও অধ্যাপক জাফর ইকবালকে বিভিন্ন লিস্টে রাখা হয়েছে, নানাভাবে হুমকি দেওয়া হয়েছিল, এবং 2015 সাল থেকে অভিজিৎ রায়ের হামলার মধ্য দিয়ে যে হামলা শুরু হয়েছিল ধারাবাহিকভাবে, এই হামলাটিও কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এই হামলা সেই হামলারই অংশ, ধারাবাহিকতা মাত্র। একদিকে এই হামলার লিস্টগুলো ছাপানোর পর বিভিন্নভাবে যখন হুমকি আসছিল অধ্যাপক জাফর ইকবালের উপর, তখন সরকার বারবারই বলেছে যে সরকার তার নিরাপত্তার ব্যবস্থা করেছে, তারা বলেছে যে আইন শৃঙ্খলা বাহিনীও বলেছে তারা নিরাপত্তা দিচ্ছে। সুতরাং তার মধ্যেও আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার মধ্যেও গতকালের যে হামলাটি হামলার ঘটনাটি ঘটল, সেটি আমরা মনে করি যে সেটির দায় মানে সরকারও কোনোভাবে এড়াতে পারে না, কেননা যেহেতু সরকার তার নিরাপত্তার দায়িত্বটি নিয়েছে। আরেকদিকে আপনি জানেন যে অভিজিৎ রায় সহ যে ঘটনাগুলো অপরাপর ঘটেছে সেই ঘটনাগুলোরও কিন্তু সরকার কোনো সুরাহা করেনি। সরকারের যে কঠোর পদক্ষেপ প্রত্যাশিত ছিল আমরা সেই অবস্থান দেখিনি। আমরা দেখেছি অভিজিৎ রায়ের চার্জশিট দেওয়ার ক্ষেত্রে 32 বার তারিখ পেছানো হয়েছে। আমরা দেখেছি যে অপরাধীরা রাতের অন্ধকারে জামিন পেয়ে যাচ্ছে, তারা বিদেশে পালাবার সুযোগ পাচ্ছে, নানাভাবে অপরাধীদেরকে উৎসাহিত করা হয়েছে হত্যার পর, নানাভাবে সে ধরনের জাস্টিফিকেশন দেওয়া হয়েছে লেখক প্রকাশকদের বা ব্লগারদের লেখা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, নানাভাবেই হত্যাকারীরা উৎসাহিত হয়েছে। সুতরাং এ কারণেও সরকারকে দায় নিতে হবে যে আজকের পরিস্থিতি তৈরি হবার জন্য। আমি মনে করি যে যদি সঠিক পদক্ষেপ নেওয়া যেত এই উগ্রবাদী গোষ্ঠীর বিরুদ্ধে, এই জঙ্গিবাদী গোষ্ঠীর বিরুদ্ধে, তাহলে আজকের পরিস্থিতি যেটা তৈরি হয়েছে সেটি হতো না।
দ্য ডেইলি নিউজ টুডে পত্রিকার সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ তার প্রতিক্রিয়ায় বলেন,
গতকালকে যে ঘটনা সিলেটে ঘটেছে, ডক্টর জাফর ইকবালকে যেভাবে ছুরিকাঘাত করা হয়েছে, এটা খুবই উদ্বেগজনক এবং নিন্দনীয় ঘটনা। জাফর ইকবাল সাহেব একজন মুক্ত মনের মুক্ত চিন্তার মানুষ, এই আঘাত মুক্ত চিন্তার উপরে আঘাত, এমনি বাংলাদেশে মুক্ত চিন্তার ক্ষেত্রে অনেক বাধা। তো এইটা হলো প্রেশার গ্রুপের হামলা, এবং প্রেশার গ্রুপ যখন হামলা করে তখন বাঘ ব্যক্তি এবং সংবাদপত্রের স্বাধীনতা থাকে না, এবং এই ব্যাপারটা সরকার খুবই গুরুত্বের সাথে দেখা উচিত। যাকে ধরা হয়েছে ধরা হয়েছে, কিন্তু তার পিছনে কারা আছে এটা বের করা দরকার।
ডক্টর জাফর ইকবালের উপর হামলার ঘটনাকে সাধারণ মানুষ কিভাবে দেখছেন, শুনুন তাদের বক্তব্য।
আমি বলবো যে নিরাপত্তা বেষ্টনী, তাকে জানা মতে যে তাকে পুলিশের সাপোর্ট দিয়ে রাখা হয়েছিল অনেক আগে থেকে, এবং পুলিশ সেখানে উপস্থিত ছিল, এবং এত বড় নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দিয়ে কিভাবে তার উপরে এরকম বর্বরোচিত হামলা সম্ভব হলো সে বিষয়ে আমি আসলে সন্দেহ নিয়ে।
এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান দাবি করেছেন, অধ্যাপক জাফর ইকবালের উপর হামলার সময় নিরাপত্তার কোনো ত্রুটি ছিল না। তিনি সাংবাদিকদের বলেছেন, ত্রুটি থাকলে হামলাকারী ধরা পড়ত না। তিনি বলেন, হামলাকারী ধরা পড়েছে এবং তার কাছ থেকে হামলার বিষয়ে বিস্তারিত সিলেটের শাহজালাল থানায় হামলাকারী ফয়জুর রহমানের নাম উল্লেখসহ অজ্ঞাত বেশ কয়েকজনকে আসামি করে মামলা করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। হামলার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য হামলাকারী ফয়জুরের চাচা ও মামাকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সিলেট থেকে সংবাদদাতারা জানিয়েছেন, 25 বছর বয়সী হামলাকারী ফয়জুরের গ্রামের বাড়ি সুনামগঞ্জ হলেও দীর্ঘদিন ধরে সে সিলেটে বসবাস করে আসছে। 10-12 বছর আগে সিলেটের উদ্দেশ্যে সুনামগঞ্জ ছাড়ার আগে সে মাদ্রাসায় পড়াশোনা করত বলে গ্রামবাসীদের বরাত দিয়ে সংবাদদাতারা জানিয়েছেন। তবে সিলেটে সে কি পেশায় নিয়োজিত ছিল সে সম্পর্কে নির্ভরযোগ্য কোনো তথ্য এখন পর্যন্ত কেউ দিতে পারেনি। জহুর আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
সন্ত্রাস ঘটাতে এখন নারীদেরকেও ব্যবহার করা হচ্ছে। যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তর আয়োজিত এক শুনানি সন্ত্রাস প্রতিরোধে নারীর ভূমিকা, তারই ওপর প্রতিবেদন রচনা করেছেন সেলিম হোসেন।
বিশ্বব্যাপী সন্ত্রাসী গোষ্ঠী নারীদেরকে নানানভাবে আকৃষ্ট করে তাদেরকে দলে ভেড়ানোর চেষ্টা করছে। পরিবারে, স্কুল কলেজে, শিক্ষা প্রতিষ্ঠানে এবং সমাজের বিভিন্ন স্তরে তারা নারীদেরকে টার্গেট করে নানা প্রলোভনে তাদের দলে নেয়ার কাজ করছে। তাদের লক্ষ্য বিশ্বব্যাপী অসহায় জনগোষ্ঠীর নারীরা। সন্ত্রাস প্রতিরোধে চলমান নানান প্রয়াসের মধ্যে এই বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করে এর বিরুদ্ধে শক্তিশালী ব্যবস্থা নেয়ার এখনই সময় বলে উল্লেখ করেছেন শুনানিতে বক্তারা। এর সভাপতিত্ব করেন টেক্সাসের কংগ্রেসম্যান টেড পো। তিনি বলেন,
In recent years, as many as 3,000 women have traveled to the Middle East to join ISIS, with many becoming female suicide bombers. Despite the marginalization to women as a core component of their ideas, terrorist groups like ISIS, Boko Haram are often the worst abusers of women, forcing them into marriages and sexual slavery.
তিনি বলেন, সম্প্রতি মধ্যপ্রাচ্যে গিয়ে বিশ্বের বিভিন্ন স্থান থেকে আইসিসে 3,000 নারী যোগ দিয়েছে। তাদেরকে নানানভাবে প্রলোভন দেখিয়ে, ধর্মের ভয় দেখিয়ে তা করা হয়েছে। তারা বেশিরভাগই আত্মঘাতী বোমারু হওয়ার প্রশিক্ষণ নিয়েছে। বোকো হারাম, আইসিস এইসব নারীদেরকে বিয়ে করে যৌন দাসী বানিয়েছে, তাদেরকে র্যাডিকালাইজ করে সন্ত্রাস সংগঠনের জন্য তৈরি করেছে। এটা বন্ধ করার উপায় বের করা দরকার অবিলম্বেই। টেক্সাস এ&এম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর ভ্যালেরি এম হাডসন তার বক্তব্যে বলেন, পরিবার পর্যায়ে নারীর ব্যক্তিগত শক্তি বৃদ্ধি, নারীর শিক্ষা, রাজনীতিতে তার অবস্থান, বিয়ের অধিকার, সিদ্ধান্ত নেয়ার অধিকার, এসব নানা বিষয় গবেষণা করে দেখা গেছে নারীদেরকে সন্ত্রাসী গোষ্ঠীতে আকর্ষণ করবার সবচেয়ে ভালো উপায় হচ্ছে তাদের দুর্বল দিকে আঘাত করা। পরিবার যদি পুরুষ শাসিত হয়, নারীর ওপর নির্যাতন যদি শুরু হয়, সেখান থেকেই তা পরে সমাজে বিস্তার করে। পুরুষকে তাই আগে শিক্ষিত করতে হবে, প্রশিক্ষিত করতে হবে।
One of the structural instabilities is bride price, the price that a groom must pay to a bride's father to marry. Bride price is subject to extreme inflation and bubbles over time. And this means that young men are priced out of the marriage market. Boko Haram kidnaps these girls so that young men without bride prices may marry. In like manner, polygyny and sex ratio alteration also create chronic instability within the system, goading young men into grievance and political...
তিনি বলছিলেন, একটি উদাহরণ হচ্ছে বিভিন্ন সমাজে যৌতুক প্রথা। কনের বাবাকে কন্যার বিয়েতে বরের পরিবারকে যৌতুক দিতে হয়, একজন যুবকের দাম নির্ধারিত হয় বিয়ের বাজারে। বোকো হারাম ওইসব মেয়েদেরকে অপহরণ করে বিনা যৌতুককে বিয়ে করে তাদের উদারতা দেখায়। এ ধরনের সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়ের প্রতি নজর দিতে হবে। নারী পুরুষ সম্পর্কে কিভাবে স্বাভাবিক রেখে জীবন চালানো যায় সেই প্রশিক্ষণও পুরুষদেরকে দিতে হবে।
The character of male-female relations is a strong determinant of the horizon for peace and security within the society.
শুনানিতে সাক্ষ্য দেন কুইলিয়াম ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী কর্মকর্তা হারাস রাফিক। এটি এমন একটি সংগঠন যেটিতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং কানাডা, এই তিনটি দেশ সন্ত্রাস নিরসনে কাজ করছে এর মাধ্যমে। আর এর সঙ্গে কাজ করছেন যারা, তাদের প্রায় সকলেই কোনো না কোনো সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে একসময় সন্ত্রাসী হয়ে কাজ করেছিলেন। ইসলামপন্থী আদর্শ এবং ইসলামের নামে সন্ত্রাস প্রতিরোধে তারা এখন কাজ করছেন। ইসলামিস্ট আর ইসলামিজম শব্দ দুটি ব্যাখ্যা করে হারাস রাফিক বলেন,
I think it's very important that we use the correct terminology and we use Islamism and differentiate between Islam, because just as there's a difference between the word social and socialism, there is a difference between Islam, which is a religion that's practiced by Muslims around the world in many different ways. Islamism is a distinct political ideology when merged with certain Salafi Wahhabi...
বলছিলেন, social আর socialism যেমন এক নয়, তেমনি যারা ইসলামী আইন কানুন পালন করেন তারা ইসলাম ধর্ম মানেন, আর ইসলামিজম হচ্ছে সালাফি ওয়াহাবিদের একটি রাজনৈতিক দর্শন যা তারা ব্যবহার করে তাদের স্বার্থে। তিনি বলেন, নারীদেরকে সহজ এবং সুবিধাজনক টার্গেট হিসেবে দলে নিয়ে সন্ত্রাস চালানোর কাজ করছে জঙ্গি গোষ্ঠী। তাদের কৌশলের বিপরীতে এমন একটি কৌশল নিতে হবে যাতে তা প্রতিরোধ করা সহজ হয়। তিনি বলেন,
ISIS and Al-Qaeda didn't breed extremism, extremism bred them. In order to actually become more effective, we have to recognize that there is a global jihadist insurgency, and we also need an effective counter-extremism strategy which actually works with women, empowers women.
তিনি বলছিলেন, আইসিস আল-কায়েদা সন্ত্রাসের কাছে বলি হয়েছে ওইসব সন্ত্রাসীরা। ওদের আদর্শে আঘাত করতে হবে এবং নারীদের ক্ষমতায়ন করতে পারে এমন কৌশল হাতে নিয়ে জঙ্গি আদর্শে তারা যেন বলি না হয় সে লক্ষ্যে কাজ করতে হবে। জর্জ বুশ ইনস্টিটিউটের উইমেন্স ইনিশিয়েটিভের ব্যবস্থাপক ফারহাত পোপেল বলেন, একটি উন্মুক্ত উন্নত সমাজের জন্য নারীরা বড় একটি শক্তি। আমরা যে প্রকল্প নিয়ে কাজ করি তা বিভিন্ন অনুন্নত সমাজের নারীদেরকে ক্ষমতায়ন করবার চেষ্টা করে। একজন আফগান আমেরিকান নারী পোপল আফগানিস্তানের নারীদের উন্নয়ন এবং ক্ষমতায়নের নানা চিত্র তুলে ধরে বলেন, নারীদেরকে পারিবারিক পর্যায় থেকে ক্ষমতায়ন করতে পারলে তারা সন্ত্রাস ও জঙ্গিবাদের প্রতি আকৃষ্ট হবে না। তিনি বলেন,
Stability requires equal access to justice, respect for human rights, effective rule of law and good governance, and transparent, effective and accountable institutions. It also necessitates access.
বলেন, আইন বিচার মানবাধিকার সর্বক্ষেত্রে নারীদেরকে সমান অধিকার নিশ্চিত করতে হবে, যেন কোনোভাবেই তাদের মধ্যে হতাশা না আসে যা জঙ্গি গোষ্ঠীর প্রলোভনে গলে না যায়। এজন্য সুশাসন প্রতিষ্ঠা এবং নারী শিক্ষার প্রসারও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাউন্সিল অন ফরেন রিলেশনস বিষয়ক সিনিয়র ফেলো জেমিলি বিগিও তার বক্তব্যে তুলে ধরেন নারী উন্নয়ন, বিশেষ করে সন্ত্রাস ও জঙ্গিবাদের দিকে নারীদের ঝুঁকে পড়া রোধে যুক্তরাষ্ট্র সরকারের গুরুত্বের কথা। সন্ত্রাস প্রতিরোধে নারীর ভূমিকা নিয়ে কংগ্রেসে যেসব কাজকর্ম হচ্ছে সেসব নিয়ে কথা বলেন।
By convening this hearing, Congress is sending a bipartisan signal that the United States can no longer afford to ignore how women's participation will improve the effectiveness of counterterrorism efforts. As you noted, extremist groups use women to their advantage, recruiting them on the one hand as facilitators and martyrs, and on the other hand benefiting both strategically and financially from
them. তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সন্ত্রাস প্রতিরোধে নারীর ভূমিকা নিয়ে এই শুনানির আয়োজনের মধ্যে দিয়ে বোঝা যায় কংগ্রেস এই বিষয়টির কতটা গুরুত্ব দিচ্ছে। আপনারা সবাই জানেন, জঙ্গি গোষ্ঠীর সুবিধার জন্য নারীদেরকে ব্যবহার করছে, তাদেরকে মানুষ হত্যার মতো কাজে ব্যবহার করছে, তারা আবার অর্থনৈতিক সুবিধাও নিচ্ছে নানানভাবে। জেমিলি বিগিও আরো বলেন,
US security cooperation efforts should help countries to increase the recruitment, retention and advancement of women in their security sectors. Such efforts should target women in uniformed roles and in leadership positions in order to ensure they.
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সহযোগিতা কর্মসূচিতে নারীদেরকে নিরাপত্তা সেক্টরে নিয়োগ এবং প্রশিক্ষণ দিতে বিশ্ববাসী সবাইকে উৎসাহিত করছে যুক্তরাষ্ট্র। এর মাধ্যমে নারীদের নেতৃত্বে এনে সমাজে তাদের অবদান বাড়িয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতায় প্রভাব বিস্তার করার কাজটিও করার চেষ্টা চলছে। জেমিলি বিগিও বলেন, যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী নারীদেরকে নিরাপত্তা বাহিনীতে যুক্ত করা, তাদেরকে ক্ষমতায়ন করা এবং প্রশিক্ষণ দিতে সবাইকে উৎসাহিত করছে, আর তার মধ্যে দিয়েই সন্ত্রাস প্রতিরোধে নারীদের যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তা প্রমাণ করা সম্ভব।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
আর এখন বিজ্ঞান পর্ব। কেভিন ইনক্স রানার প্রতিবেদন থেকে শোনাচ্ছেন জয়তী দাশগুপ্ত, সঙ্গে রয়েছেন শাহাদাত হোসেন সবুজ।
এই অরেঞ্জ থিওরির তত্ত্ব অনুযায়ী শরীরচর্চার জন্য একজন মানুষ যতটা সময় দেন তাতে সবথেকে বেশি উপকার তারা পেতে পারেন যদি তারা তাদের শরীরের উপর সারাক্ষণ নজর রাখেন। শরীরচর্চা কেন্দ্রগুলোতে একটি দিনে সকালবেলা গেলে আপনি দেখতে পাবেন উৎসাহী প্রশিক্ষকেরা রোয়িং মেশিন, ট্রেডমিল ইত্যাদি বিভিন্ন ধরনের যন্ত্রপাতি দিয়ে নিরন্তর প্রশিক্ষণ দিচ্ছেন। এই সব যন্ত্রপাতির সাহায্যে সত্যি কিন্তু খুব ভালোভাবে শরীরচর্চা করা সম্ভব। সর্বাধুনিক প্রযুক্তি অরেঞ্জ থিওরির বৈশিষ্ট্য হল যে এটা হার্টের স্পন্দনকে ধারাবাহিকভাবে নিয়ন্ত্রণ করে। অরেঞ্জ থিওরি ফিটনেস সংস্থার পক্ষ থেকে জন ডেভিডসন জানাচ্ছেন যে
We focus on 5-zone heart rate training, so we coach you throughout a 1-hour class to the different zones of your heart, comprised of 30 minutes of cardio and 30 minutes of full body resistance
heart training. Heart rate, অর্থাৎ হৃদযন্ত্রের স্পন্দন সংক্রান্ত প্রশিক্ষণ দেওয়ার সময় হৃদযন্ত্রের 5টি অংশের উপর মনোনিবেশ করি।
তিনি বলেন যে আমরা পুরো একটি ঘন্টার ক্লাস জুড়ে হৃদযন্ত্রের বিভিন্ন অংশ সম্পর্কে ছাত্রছাত্রীদের অবহিত করি। একজন প্রশিক্ষককে এক একটি ছাত্রছাত্রীর জন্য নির্দিষ্ট করে দেওয়া হয়। সেই প্রশিক্ষক 30 মিনিটের কার্ডিও আর 30 মিনিটের পুরো শরীরের প্রতিরোধ ক্ষমতা মাপতে থাকেন। এরপর 2 সংখ্যাতত্ত্বের সাহায্যে অনুশীলনটি চালানো হতে থাকে। এছাড়াও শরীরচর্চার জন্য সমস্ত ধরনের অনুশীলনের ব্যবস্থা উপস্থিত থাকে। সুতরাং অরেঞ্জ থিওরির বৈশিষ্ট্য কি? আপনাকে যথেষ্ট পরিমাণে শরীরচর্চার অনুশীলন করতে হবে, যাতে আপনার খাদ্য বিপাক ব্যবস্থা খুব ভালোভাবে শরীরের মধ্যে চলতে পারে। এ ব্যাপারে অরেঞ্জ থিওরি ফিটনেস সংস্থার পক্ষ থেকে জন ডেভিডসন আরও জানাচ্ছেন যে
Our theory behind Orange Theory is what we call the afterburn, trying to get your heart up into the metabolic state for 12 or more minutes in the one-hour class.
Orange Theory-র তত্ত্বটা অনেকটা এরকম, এক কথায় যাকে আমরা বলি afterburn বা খাওয়ার পরে শরীরের বিপাক প্রক্রিয়া।
একটা এক ঘন্টার ক্লাসে মেটাবলিক রেট অর্থাৎ হার্টের এই প্রক্রিয়াটি প্রায় 12 মিনিটের কার্যকারিতা দিতে পারে, ফলে এই এক ঘন্টার শারীরিক কসরতে গড়ে 900 ক্যালোরি মেদ কমানো সম্ভব হয়। এবং এই এক ঘন্টার ক্লাস যদিও আপনি করলেন, এর জের কিন্তু থেকে যায় 24 থেকে 36 ঘন্টা অবধি। যদিও অরেঞ্জ থিওরির সপক্ষে এই মুহূর্তে 100 ভাগ কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা হাজির করা সম্ভব হয়ে ওঠেনি, কিন্তু যেসব মানুষেরা এটার চর্চা করেছেন তারা এটির উপরে ভরসা রাখছেন এবং তারা একথা বলছেন যে শরীর সুস্থ রাখার জন্য এটি একটি অত্যন্ত কার্যকরী পদ্ধতি। যেমন একজন ছাত্রী গেল গোল্ড জানিয়েছেন যে
Every time I come 4 days a week. It's a different class. It's never the same thing. I mean, you're always on the treadmill, the rower, and your exercise, but it's always different.
এটি একটি সম্পূর্ণ অন্য ধরনের অভিজ্ঞতা। আমি নিয়মিত এটার চর্চা করি, সপ্তাহে 4 বার তো আমি আসি। ট্রেডমিল, রোয়িং মেশিন, এই সব শরীরচর্চার যন্ত্রপাতি তো আমরা সবাই অভ্যস্ত, খুবই পরিচিত এগুলি। কিন্তু অরেঞ্জ থিওরির সাহায্যে যখন এগুলি আমরা ব্যবহার করি, তখন তা কিন্তু সম্পূর্ণ অন্য এক মাত্রা পায়। শরীরচর্চার যে গতানুগতিক বিরক্তিকর দিকগুলি থাকে তা এটি দূর করে এবং এটি একটি আনন্দদায়ক অনুভূতি এনে দেয়। চিকিৎসকেরা আরও বলছেন যে অরেঞ্জ থিওরি বা ক্রসফিট, এই ধরনের উচ্চ মাত্রার শরীরচর্চা সত্যিকারের অনেক সদর্থক দিকও আছে। হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর শন দানিশ রেড জানাচ্ছেন যে
If you have high cholesterol, it's going to help you achieve a lower level of cholesterol with exercise as well. There are many benefits, including prevention in terms of cancer, breast cancer.
কারোর শরীরে কোলেস্টেরলের পরিমাণ যদি উঁচু মাত্রায় হয়, অরেঞ্জ থিওরির নিয়ম মেনে শরীর চর্চা করলে তার মাত্রা সাধারণত অনেকটাই কমানো সম্ভব হয়। এছাড়াও বিভিন্ন ধরনের কর্কট রোগ যেমন ব্রেস্ট ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার, এগুলো নিরাময়ের ক্ষেত্রে এই ধরনের শরীরচর্চার এক ধরনের উল্লেখযোগ্য ইতিবাচক ভূমিকা রয়েছে।
পরিশেষে এটাই বলা যায় যে অরেঞ্জ থিওরি কোনো নতুন ঘটনা নয়। গত 10 বছর ধরে এর চর্চা চলছে বিভিন্ন জায়গায়। বর্তমানে 450 কেন্দ্রে এই চর্চা চালু আছে। সভ্যদের জন্য এই সব কেন্দ্রে গড়ে মাসিক $60 থেকে $8 চাঁদা ধার্য করা হয় এবং এক একটি ক্লাসের জন্য নেওয়া হয় $12 থেকে $14।
আর এখন মিতালি উপস্থাপন করছেন রোকেয়া হায়দার এবং তাহেরা কিবরিয়া।
শ্রোতা বন্ধুদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের চিঠিপত্রের জবাবের আসর। আশা করি আপনারা সবাই ভালো আছেন।
মিতালির আসর থেকে শ্রোতাদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। তাহেরা, আজকে তো আমাদের একজন শ্রোতা বন্ধু লাইনে আছে।
জি, এইচএম তারেক রয়েছেন টেলিফোনের অপর প্রান্তে।
হ্যাঁ, তিনি বোধহয় নারায়ণগঞ্জ থেকে, বাংলাদেশের নারায়ণগঞ্জ থেকে ফোনে আছেন।
আলী শাহেদি মদনগঞ্জ নারায়ণগঞ্জ থেকে ফোন করেন।
তারেক, আপনি লাইনে আছেন?
এইচ এম তারেক, আপনি তো বহুদিন থেকে আমাদের অনুষ্ঠান শোনেন এবং নিয়মিত ভাবে আপনার চমৎকার হাতের লেখায়, খুবই সুন্দর পরিষ্কার হাতের লেখায় এবং অনেক পোস্টকার্ড পাই, পোস্টকার্ড আছে, মন্তব্য আছে যা আমরা অনেক সময় রেখে দিই। এইচ এম তারেক, কতদিন থেকে, কখন থেকে শুরু করলেন আমাদের অনুষ্ঠান শোনা?
আমি কথা বলছি এইচ এম তারেক নারায়ণগঞ্জ থেকে। ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান আমি শোনা শুরু করি যখন আমি ক্লাস 8 এর ছাত্র, অর্থাৎ 1988 সাল থেকে। তখন দুবেলা অনুষ্ঠান প্রচার হতো, একবার সকালে ও আরেকবার রাতে। মনে আছে সকালবেলা ও রাতে অঙ্গ করতাম আর আপনাদের অনুষ্ঠান শুনতাম। তখন শ্রবণ মান এত স্পষ্ট ছিল যে মনে হয় যেন বাংলাদেশের কোনো বেতার কেন্দ্রে অনুষ্ঠান শুনছি। তখনকার আমার প্রিয় অনুষ্ঠান ছিল প্রথমের থেকে পদ্মা আমেরিকা রাজ্যে রাজ্যে সকালে আর রাতে প্রচার হতো আমেরিকার পপ সঙ্গীত মহিলা জগৎ আর মিতালি যাদের কণ্ঠ আমি মন্ত্রমুগ্ধের মতো শুনতাম তারা হচ্ছেন রমেন পাইন কাফি খান বিলারা হাসেন জিয়াউর রহমান আনিস আহমেদ সরকার কবিরুদ্দিন রোকেয়া আপা প্রমুখ তখন থেকে আজ অবধি আমি বয়েজ আমেরিকার বাংলা অনুষ্ঠান না শুনে ঘুমাই না এবং ক্লাব গঠন করি 1994 সাল থেকে বাংলা অনুষ্ঠানের প্রচার ও প্রসার এবং আমরা নানাবিধ জনকল্যাণমূলক কাজও করে থাকি যেমন শীতকালে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে থাকি ধূমপান বাল্য বিবাহ ও বাল্য বিবাহ ও যৌতুকের কুকুর সম্পর্কে জনগণকে সচেতন করে থাকি
বাহ এগুলো তো সমাজ কল্যাণমূলক কাজ হিসেবে তো খুবই ভালো তাই না তাহেরা আপনারা যদি আপনাদের নিজেদের এলাকায় মানুষকে সচেতন করতে পারেন সমাজের বিভিন্ন সমস্যা সম্পর্কে সেটা কিন্তু অনেক লাভ হয় আর তাছাড়া আপনারা ভয়েস অফ আমেরিকার নামের ব্যানারে করেন সেটা আমাদের জন্যও ভালো তো ডিএক্সিং আপনারা কি করেন ডিএক্সার হিসেবে আপনারা কি করেন ডিএক্সার আপনি তো ডিএক্স ক্লাব লিখেছেন এটা
ডিএক্সার হিসেবে আমরা বিভিন্ন ব্যাপার কেন্দ্রে অনুষ্ঠান শুনে থাকি এবং এসব ব্যাপার কেন্দ্রের থেকে যে তথ্য পাই সচেতনতামূলক সেগুলি আমরা ক্লাব বৈঠকে প্রতি মাসে একবার ক্লাব বৈঠকে সেগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করি এবং শ্রোতাদের মাঝে মত বিনিময় করে থাকি এবং সবাইকে এগুলি সম্পর্কে অবহিত করে থাকি
চমৎকার সব কথা বললেন আপনি জনকল্যাণমূলক কাজ করছেন এবং ডিএক্সআর হিসেবে নানা রকম তথ্য আপনাদের অন্যান্য সদস্যদের সঙ্গে আপনারা বিনিময় করছেন সে খুবই ভালো কথা তো কি ধরনের কর্মসূচি গ্রহণ করেছেন আপনারা ক্লাবের পক্ষ থেকে
আগামীতে আমরা ক্লাবের পক্ষ থেকে এলাকার গরিব এবং দুঃস্থ যে অসহায় লোক আছে তাদেরকে তাদের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবার ব্যবস্থা করছি বিনামূল্যে চক্ষু অপারেশনের ব্যবস্থা করছি যাদের চক্ষু নষ্ট হয়ে গেছে তাদের জন্য এছাড়া প্রতি মাসে একবার মেডিকেল এমবিবিএস ডাক্তার এনে এলাকার দরিদ্র লোকদের স্বাস্থ্য সেবা দিয়ে থাকি দেবো আমরা
এটা কি আপনারা নিয়মিত ভাবে করেন এই যে চিকিৎসক এনে স্থানীয় লোকজনদের যে সাহায্য করেন
চেষ্টা করি প্রতি মাসে একবার না হলে তিন চার মাস পরও তিন চার মাস অন্তর অন্তর আমরা এগুলি করে থাকি
চমৎকার পদক্ষেপ
হ্যাঁ ধন্যবাদ আপনাদের এই সব কর্মসূচির জন্য
এইচএম তারেক আপনাকে অনেক ধন্যবাদ
আমার আরেকটু কথা ছিল আপা
হ্যাঁ বলুন
বর্তমানে আপনাদের তো শ্রবণ মান একেবারে অস্পষ্ট দুর্বল যার জন্য আমরা অনুষ্ঠান নিয়মিত শুনতে পাই না আর অনুষ্ঠান শুনতে না পেলে তো চিঠি পত্র লেখা সম্ভব হয় না আর আপনাদের মিতালি অনুষ্ঠানে তো ডাক যোগাযোগ বাংলাদেশে যে আপনাদের পোস্ট বক্সটা আছে দ্বিতীয় বক্স 323 এটা তো বলা হয় না এর জন্য অনেকে চিঠি লিখতে পারে না কারণ ইমেলের সুবিধা তো সবার কাছে নাই তারপর অনেকে ইমেলও করতে পারে আপনারা দয়া করে মিতালি অনুষ্ঠানে বাংলাদেশে যে আপনাদের পোস্ট বক্স আছে দ্বিতীয় 323 ঢাকা 1000 এটা একটু উল্লেখ করবেন
ভালো কথা মনে করছেন অবশ্যই
আর আপনারা আগে তো আমাদের জন্য বয়েজ আমেরিকা থেকে ক্যালেন্ডার ভিউ স্টিকার পাঠাতেন এগুলোর মধ্যে আসলে আমরা এগুলোর মধ্যে আপনাদের একটা ভালোবাসার ছোঁয়া থাকে আমরা চাই আগের মতোই আমেরিকা থেকে এগুলো পেতে
আপনাকে অবশ্যই আপনাদের ক্লাবের জন্য আমরা ক্যালেন্ডার পাঠাবার ব্যবস্থা করছি কারণ ঢাকায় পাঠানো হয়েছে এবং সেখান থেকে ডাক যোগে পাঠানো হবে তো এইচএম তারিক
আমরা চাই ঢাকার মাধ্যমে না আপনাদের যে একটা ছোঁয়া থাকে আমেরিকা থেকে আপনারা নিজ হাতে টিকিট করেন আমাদের নাম ঠিকানা লেখক হাত থেকে
আপনার বক্তব্য শুনলাম খুব ভালো লাগলো আগামীতে আপনার সঙ্গে আরো আলোচনার আশা রইল
অনেক ধন্যবাদ এর পরের চিঠিটি লিখেছেন তন্ময় মজুমদার গ্রাম ও ডাক খালিশপুর বাগেরহাট থেকে বেশ দীর্ঘ চিঠি লিখেছেন তার কিছুটা অংশ পড়ছি লিখেছেন ভয়েস অফ আমেরিকার সকল সদস্যদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বাগেরহাট জেলার খালিশপুর গ্রামের অধিবাসী আমি খালিশপুরের নিকটে একটি বিদ্যালয়ে অধ্যয়ন করি আমি দশম শ্রেণীর ছাত্র, বিজ্ঞান বিভাগের ছাত্র, রোল নং আমার এক। বা চমৎকার, আপনি খুবই ভালো ছাত্র বুঝতেই পারছি। হ্যাঁ, মন দিয়ে পড়াশোনা করবেন। এবং আরো লিখেছেন যে আমাদের অনুষ্ঠান আপনার খুবই ভালো লাগে এবং দীর্ঘদিন থেকে শুনছেন এবং আমেরিকা সম্পর্কে অনেক কিছু জানতে চাই। হ্যাঁ, আপনি একজন ছাত্র হিসেবে নিশ্চয়ই অনেক কিছু,
ফলে যদি আমাদের কাছে বিশেষ কোনো কিছু জানার থাকে লিখলে আমরা খুব খুশি হব এবং আমরা সে বিষয়ে জানাবার চেষ্টা করব বিস্তারিত।
আবারও লিখবেন, আপনার চিঠির জন্য অনেক ধন্যবাদ। এর পরের চিঠিটি লিখেছেন প্রিয়ঞ্জিৎ কুমার ঘোষাল, বেহালা, কলকাতা।
শ্রোতা এবং নিয়মিতভাবে আমাদের ইমেল পাঠান।
হ্যাঁ, আপনার ইমেলের জন্য অনেক ধন্যবাদ।
তাহারা, আজকে কিন্তু সময় নেই আর।
শ্রোতা বন্ধুরা, হাতে আর সময় নেই। আপনারা আমাদের কাছে ডাকযোগে ইমেল করে এবং ফেসবুক ফ্যান পেজে আপনাদের মন্তব্য প্রশ্ন পাঠান এবং সেই সঙ্গে আপনাদের ফোন নাম্বার পাঠাবেন। আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন।
মিতালির আসর আজ এ পর্যন্তই।
এখন ক্রীড়াঙ্গন সমাচার। এতে আজ আহসানুল হক কথা বলছেন নিউ ইয়র্ক প্রবাসী ইউসুফ রহমান বাবুর সঙ্গে।
ধন্যবাদ। আজকে ক্রিকেটের খবর, এবং যেমনটি শুনলেন, বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সাবেক সদস্য ইউসুফ রহমান বাবু, তিনি যোগ দিচ্ছেন আমার সাথে। ইউসুফ রহমান বাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি জানেন যে বাংলাদেশ দল বর্তমানে টি-20 ত্রিদেশীয় সিরিজে যোগ দিতে শ্রীলঙ্কায় রয়েছে এবং সেখানে শ্রীলঙ্কা, ভারত এবং বাংলাদেশ এই তিনটি দল ত্রিদেশীয় সিরিজে অংশ নিতে যাচ্ছে। সাম্প্রতিককালে বাংলাদেশ দলের পারফরমেন্স তেমন ভালো নয়, কিন্তু তা সত্ত্বেও আশা করা হচ্ছে মাহমুদুল্লাহ বর্তমানে টি-20 অধিনায়ক হিসেবে দায়িত্বে রয়েছেন। সাকিবুল হাসান, তিনি ইঞ্জুরি সমস্যার কারণে অধিনায়কত্ব থেকে তাকে সরে আসতে হয়েছে এবং তিনি এই সিরিজে অংশ নিতে পারছেন না। মাহমুদুল্লাহ বলেছেন যে তিনি চান এই টুর্নামেন্টে শিরোপা জয় করতে, এবং ইন্টারিম কোচ, অন্তর্বর্তীকালীন কোচ কোর্টনি ওয়ালশ, তিনি বলেছেন যে ফাইনালে খেলাটা হচ্ছে তার প্রধান লক্ষ্য। ইউসুফ রহমান বাবু, দলে লিটন দাসকে অন্তর্ভুক্ত করা হয়েছে, আপনি বর্তমানে বাংলাদেশ দলের এই যে সিলেকশন, এটি সম্পর্কে এবং সার্বিক অবস্থা সম্পর্কে আপনার মূল্যায়ন কি?
ধন্যবাদ, সালাম আলাইকুম। আপনি অনেক কিছু বলেছেন, বাংলাদেশ দলের ভেতরে যে চেঞ্জেস এবং আনসার্টেনটি এবং একটা টার্ময়েল চলছে, এটা আমরা সবাই একেবারে ক্লিয়ার কাট দেখতে পাচ্ছি। আমি আগেও বলেছিলাম যে হাথুরুসিংহে চলে যাবার পরে বাংলাদেশ দলের কোচ নিয়ে কিন্তু একটা বিরাট একটা সমস্যা, শুধু না সমালোচনা হয়েছে, অনেকে অনেক কিছু বলেছে, এবং খালেদ মাহমুদ সুজনকে তারা ইন্টারিম কোচ হিসেবে নমিনেট করেছিল, উইচ আই হ্যাড মেনশন দ্যাট ইট উড বি আ গ্রোস মিস্টেক, কারণ সুজনের ইনভলভমেন্ট বাংলাদেশ ক্রিকেটে ইজ ফিল্ড উইথ কনফ্লিক্টস অফ ইন্টারেস্ট। ও আপনার বোর্ডের ডেভেলপমেন্টের ডিরেক্টর, আবহনীর কোচ, বিপিএল টিমের কোচ, নানা দায়িত্ব পালন করে উইথ ডিফারেন্ট ভিউজ এবং ডিফারেন্ট পজিশনস, তো মেকিং হিম আ কোচ ওয়াজ আ ব্যাড মিস্টেক, এবং সেটা আমরা দেখেছি। তো এখন আপনার প্রথমে কোচের কথা বলতে গেলে, কোর্টনি ওয়ালশকে যে কোচ হিসেবে নমিনেট করা হয়েছে, এটা ইজ আউট অফ ডেসপারেশন, কারণ বাংলাদেশের ক্রিকেট বোর্ডের আর কোনো উপায় ছিল না। কারণ আমরা ইতিমধ্যে দেখতেও পেরেছি যে বাংলাদেশের ইলাস্ট্রিয়াস প্রেসিডেন্ট সাহেব, উনি নিজেই সব কিছু করতে যাচ্ছেন। উনি বলেছেন আমি যাব, আমি সব কিছু করব। দ্যাট স্পেলস নাথিং বাট ডিজাস্টার, but it also shows how uncertainty exists in Bangladesh cricket. ebong ekta dol je kono khelar age tour bolen, home series bolen, bideshi series bolen, sobche important jinish hocche team er focus ta, ebong ei selection niye nana kotha barta bola hoyeche. oneke boleche that selection committee is nothing but a puppet of the president, এবং তাই মনে হচ্ছে, কারণ তারা যেভাবে টিমে রদবদল করেছে এবং ইট শোজ দ্যাট দে আর অলসো কনফিউজড। তো আমি গোয়িং ব্যাক টু দিস সিরিজ, আমার আশা যেটা আমি যেটা আশা করব যে টিমের যে কোচ, উনি একটা কিন্তু সাংঘাতিক একটা মূল্যবান কথা বলেছেন। উনি বলেছেন প্লিজ ডু নট ইন্টারফেয়ার, মানে আমি ইন্টারফেয়ার কথা এই উনি ডাইরেক্টলি বলেনি, কিন্তু দ্যাট ইজ হোয়াট হি মেন্ট ওয়েন হি সেড উই নিড দ্য সাপোর্ট অফ দ্য বোর্ড অ্যান্ড এভরিবডি
আই ওয়ান্ট ফুল সাপোর্ট অফ প্লেয়ার্স
কারেক্ট প্লেয়ার্স অ্যান্ড দ্য বোর্ড সে বলেছে বোর্ড এর সাপোর্ট উইচ মিন্স লিভ আস অলোন আমরা খেলবো আমরা প্ল্যান করব লিভ আস অলোন আপনাদেরকে খেলতে দাও এখন টিমের কথা বলি অবভিয়াসলি আপনার সাকিবুল হাসানের প্রেজেন্সটা খুব দরকার ছিল এবং হিজ পজিশন উইল বি মিসড নো ডাউট অ্যাবাউট ইট কিন্তু বাংলাদেশ দল আপনার মনে রাখতে হবে আমাদের কিন্তু উইক পয়েন্ট হচ্ছে আমাদের বোলিং উই ডোন্ট হ্যাভ উইকেট টেকার্স এবং তৈরি করা হয়
ইসু ভাই আজকে আমাদের সময় খুব সীমিত আমরা আপনার কাছ থেকে বিস্তারিত শুনবো আগামীকাল যদি আপনি অ্যাভেলেবল থাকেন আগামীকাল আপনার কাছ থেকে এই ব্যাপারে বিস্তারিত শুনবো আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সময় দেওয়ার জন্য
ধন্যবাদ
আর এখন সংক্ষিপ্ত সংস্করণে বিশ্ব সংবাদ শোনাচ্ছেন শেগুফতা নাসরিন কুইন
আজ রবিবার ইতালিতে জনগণ ভোট দিচ্ছে সেদেশে নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে সেখানে আজ দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে ভোটারদের মধ্যে উৎসাহ কম লাজিও এলাকায় রাজধানী রোম অন্তর্ভুক্ত অনেক ভোটার যারা ভোট কেন্দ্রে যাচ্ছেন তারা বলছেন প্রতিদ্বন্দ্বীদের ব্যাপারে তারা সন্তুষ্ট নন যদিও 21টি দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে ভোটাররা নির্বাচনের ফলাফলের প্রেক্ষিতে পরিস্থিতি কী দাঁড়াবে সে বিষয়ে শঙ্কা প্রকাশ করেন তারা আশঙ্কা করছেন যে নির্বাচনের ফলাফল রাজনৈতিক ও সামাজিক অস্থিতিশীলতা শুরু হতে পারে এবং ইতালিতে বিভাজন সৃষ্টি হবে আজ ভোটাররা সংসদের সদস্য নির্বাচন করবে হোয়াইট হাউসের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো রবিবার বলেছেন যে বিদেশ থেকে ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর যে শুল্ক আরোপের কথা বলা হয়েছে ওই তালিকা থেকে কোনো দেশকে বাদ দেওয়ার কথা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চিন্তা করছেন না নাভারো সিএনএন টেলিভিশনকে বলেছেন এ সপ্তাহের শেষে কিংবা আগামী সপ্তাহের গোড়াতে ওই শুল্কের খুঁটিনাটি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সম্পন্ন হবে প্রেসিডেন্ট ট্রাম্প আমদানিকৃত ইস্পাতের ওপর 25% এবং অ্যালুমিনিয়ামের ওপর 10% শুল্ক আরোপের ইঙ্গিত দিয়েছেন কোরীয় উপদ্বীপে উত্তেজনা প্রশমন এবং সম্পর্ক কিভাবে উন্নত করা যায় তা নিয়ে আলোচনার জন্য দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায় ইন উত্তর কোরিয়ায় উচ্চ পর্যায়ের এক প্রতিনিধি দল পাঠাচ্ছেন রবিবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ব্লু হাউস এ ঘোষণা করে মুনের মুখপাত্র ইয়ুন ইয়াং চান সাংবাদিকদের বলেন বিশেষ প্রতিনিধিরা উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য আলোচনার পথ প্রস্তুত করা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন মুনের জাতীয় শীর্ষ উপদেষ্টা চুং ইউ ইয়াং এবং ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিসের প্রধান সুহো হুনের নেতৃত্বে 10 সদস্যের প্রতিনিধি দল পিয়ংইয়ং সফরে যাবেন উত্তর কোরিয়ায় দুদিনের সফর শেষে প্রতিনিধি দলটি সফরের অগ্রগতি সম্পর্কে আমেরিকান কর্মকর্তাদেরকে অবহিত করার জন্য যুক্তরাষ্ট্রে আসবেন সিরিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত বার্তা মাধ্যম এবং মানবাধিকার কর্মীরা বলেছেন সরকারি সেনারা এবং মিত্র মিলিশিয়া জোট রাজধানী দামেস্কের কাছে বিদ্রোহী নিয়ন্ত্রিত ঘুটার পূর্বাঞ্চলে বেশ কয়েকটি গ্রাম ও শহর দখল করেছে গত মাসে ব্যাপক অভিযান শুরু হওয়ার পর এবারই সবচাইতে বড় ধরনের অগ্রগতি হল সিরিয়ার সরকারি বার্তা মাধ্যমে বলা হয় যে সরকারি বাহিনী ওই এলাকার পূর্ব প্রান্তে অন্তত 6টি গ্রাম ও শহর দখল করে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে বিদ্রোহী গ্রুপগুলো রবিবার পাল্টা আক্রমণ শুরু করে এবং কয়েকটি আক্রমণ অভিযানে তারা সরকারি সেনাদের অবস্থানের পেছনে যোদ্ধাদের মোতায়েন করে তারা আরও বলেছে লড়াই অব্যাহত রয়েছে এবং বিদ্রোহীরা অন্তত 1টি শহরের নিয়ন্ত্রণ পুনরায় গ্রহণ করেছে এ সপ্তাহের পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর যে শুল্ক আরোপের কথা এবং বাণিজ্য যুদ্ধ শুরুর সম্ভাবনার হুমকি দেখা দিয়েছে চীন সহ বিভিন্ন দেশ সে বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে চীনের এক শীর্ষ কূটনীতিক বলেছেন যে বেজিং ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ চায় না তবে প্রয়োজন হলে তারা তাদের স্বার্থ রক্ষা করবে চীনের বার্ষিক আইন পরিষদের বৈঠকের আগে এক সংবাদ সম্মেলনে উপপররাষ্ট্রমন্ত্রী এই আশ্বাস দেন যে বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতির বৃদ্ধি এবং সামরিক ব্যয় বৃদ্ধি শঙ্কিত হওয়ার কোনো কারণ নয়
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হচ্ছে এ অনুষ্ঠান পরিবেশনে আজ স্টুডিওতে প্রযোজক ছিলেন জয়তী দাশগুপ্ত। প্রকৌশলীর দায়িত্ব পালন করলেন জাস্টিন সোয়াইটস। আগামীকালের অধিবেশনে যোগদানের আমন্ত্রণ জানিয়ে আমি সরকার কবিরুদ্দিন আপাতত এখানেই বিদায় নিচ্ছি। সালাম, নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন সবাই।
This program has come to you from the Voice of America, Washington.